Bismillahirrahmanirrahim.
আল্লাহর নামে যিনি অযাচিত দানকারী, বারবার দয়াকারী, সুধী মণ্ডলী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক।
ফার্স্ট অফ অল,
সর্বপ্রথম
আই উড লাইক টু টেক দিস অপরচুনিটি টু থ্যাঙ্ক অল অফ দ্য ডিস্টিংগুইশড গেস্ট।
সুধী মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অধিবেশনে অংশগ্রহণের জন্য।
আই উড পার্টিকুলারলি লাইক টু এক্সপ্রেস মাই গ্রেট,
আমি বিশেষ করে
টু দি এমিনেন্ট
অতিথি বক্তাদের প্রতি কৃতজ্ঞ যারা স্বল্প সময়ে
হ্যাভ আউটলাইনড দেয়ার বিলিফস,
নিজেদের বিশ্বাস এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন।
আই ফুলি আন্ডারস্ট্যান্ড,
আমি জানি যে
ফুলি এক্সপ্লেইন ওয়ান্স বিলিফ,
কারো বিশ্বাস
ইন সাচ এ শর্ট পিরিয়ড অফ,
এত অল্প সময় তুলে ধরা একটি অসম্ভব কাজ।
সো
তাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যা তারা বলতে চেয়েছেন তা হয়তো তারা তুলে ধরতে পারেননি পুরোপুরি, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে বিভিন্ন পটভূমির মানুষ আজকে এখানে একই প্ল্যাটফর্মে সমবেত হয়েছে, তাদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা যারা বিভিন্ন ধর্মের অনুসরণ করি আমরা এক সম মূল্যবোধ নিয়ে এখানে সমবেত হয়েছে, একই উদ্দেশ্যে এখানে আমরা একত্রিত হয়েছে। সেই মূল উদ্দেশ্য হল এক স্রষ্টার সৃষ্টির জীবনকে বা জীবনের মানকে, আকাশ এবং পৃথিবীর স্রষ্টার সৃষ্টির জীবনের মানকে উন্নত করা হল এই উদ্দেশ্য, যাদের মাঝে মানুষকে সর্বশ্রেষ্ঠ বা আশরাফ মখলুকাত বলা হয়। গত এক
বছর
আহমদিয়া মুসলিম জামাত ইউকে তাদের শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে, কিন্তু আজকের অনুষ্ঠান এই সকল অনুষ্ঠানের মাঝে সর্বশ্রেষ্ঠ। আর আজকের এই অধিবেশন মানুষের এক প্ল্যাটফর্মে, একটি সম প্ল্যাটফর্মে এসে খোদার, আধুনিক যুগে খোদার কি গুরুত্ব তা আলোচনা করার সুন্দর একটি সুযোগ এনে দিয়েছে। তাই আজকে যারা এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে তারা সত্যিই এ কৃতজ্ঞতার দাবি রাখে। আমি ব্যক্তিগতভাবে এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ, কেননা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে অনেক নতুন লোকের সাথে আমার পরিচয় হয়েছে। এই কৃতজ্ঞতার এই যে প্রেরণা, এই যে চেতনা, সত্যিকার অর্থে আমার দৃষ্টি সেই খোদার প্রতি নিবদ্ধ করে যিনি আমার ধর্মের শিক্ষা অনুসারে মানুষকে সাথীর সঙ্গে বা মানুষের প্রতি কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছে, যেখানে সেই কৃতজ্ঞতা প্রকাশের আবশ্যকতা দেখা দেয়। সেই শিক্ষা হল যদি কেউ তোমার প্রতি সদয় হয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তোমার জন্য আবশ্যক, কেননা মানুষের প্রতি কৃতজ্ঞতা খোদার প্রতি কৃতজ্ঞতার পরিপূরক, এটি ছাড়া খোদার কৃতজ্ঞতা সত্যিকার অর্থে সম্ভব নয়। এটি সেই খোদারই চিত্র যা ইসলাম তুলে ধরে। নিঃসন্দেহে এক ব্যক্তি যে ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে আর যে সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, সে যদি শুধু এই একটি শিক্ষাই নিষ্ঠার সাথে অনুসরণ করে তাহলে সে দেখবে তার কৃতজ্ঞতা সমাজে ভালোবাসা এবং স্নেহ এবং শ্রদ্ধা ছড়ানোর মাধ্যম হবে। যেভাবে এক প্রস্ফুটিত ফুল সকল সময়ে সমাজে সুগন্ধি এবং সৌরভ আর সৌন্দর্য বিস্তার করে থাকে, ছড়িয়ে থাকে, যদি আমাদের সকলেই এইভাবে আমল করি বা কাজ করি তাহলে আমরা দেখব যে আজকে পৃথিবীতে যে ঘৃণা এবং সংঘর্ষ রয়েছে, বিভিন্ন সময়ে যে হিংসা ঘৃণা বিদ্বেষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে তা চিরতরে দূর হতে পারে, আর এর জায়গায় ভালোবাসা শান্তি সকল স্থানে সকল যুগে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কেউ হয়তো ভাবতে পারে যে আমি যা বলছি তা শুধু একটি দর্শনগত কথা বা সত্যিকার অর্থে এটি অর্জন হতে পারে না, কিন্তু আমরা যদি ধর্মের দীর্ঘ ইতিহাসের প্রতি তাকাই তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এমন ভালোবাসাপূর্ণ সমাজে আল্লাহ তাআলা চান, এমন সমাজ আল্লাহ চান যারা অন্যের প্রতি যত্নবান হবে। আল্লাহ তাআলা চান যে মানুষ এই লক্ষ্যগুলো অর্জন করুক আর নৈতিকতার এমন উন্নত মানে মানুষ উপনীত হোক, আর এই কারণেই আল্লাহ তাআলা সবসময় তার নবী এবং মুত্তাকি প্রতিনিধিদের পৃথিবীর সকল কোণে প্রেরণ করেছেন। তাদেরকে প্রেরণ করা হয়েছে মানব জাতির সংশোধনের জন্য এবং পারস্পরিক ভালোবাসার পরিবেশ সৃষ্টির জন্য, দয়া মায়া এবং স্নেহের পরিবেশ গড়ে তোলার জন্য সকল মানুষের মাঝে। আল্লাহ তাআলা তার প্রতিনিধি প্রেরণ করেন এই জন্য যেন মানুষ খোদার অধিকার প্রদান করা শিখে এবং মানুষ যেন পরস্পরের অধিকারও প্রদান করতে জানে। আল্লাহ তাআলার নবী এবং মনোনীতরা তাদের চতুর্পাশে এমন মানুষের জামাত গঠনে সক্ষম হয়েছেন যারা নবীর শিক্ষা অনুসারে জীবনযাপন করা শিখেছে বা শিখেন, কিন্তু যারা তাকে মানেনি তারা সবসময় এক দুঃখজনক পরিণতির সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা যেখানেই বা যাকেই যখনই প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, যাদের প্রতি তারা প্রেরিত হয়েছেন তাদেরকে কিন্তু সবাই গ্রহণ করেনি, বরং এমন মানুষ অবশ্যই ছিল যারা ধর্মের বিরোধিতা করেছে এবং নবীর বিরোধিতা করেছে। তারা বলেছে যে এই ব্যক্তি মানুষের মাঝে সমাজের মাঝে ভীতি সঞ্চার করতে চাচ্ছে আর তাদের মতে কোন খোদায় বিশ্বাসের কোন প্রয়োজন নেই, যে খোদা সর্বশক্তির আধার। কিন্তু একই মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে বা রসুলকে অস্বীকার করে তারা চূড়ান্ত পর্যায়ে সকল যুগে সবসময় ধ্বংস হয়েছে। কোরআনে করিম এমন লোকদের ইতিহাস তুলে ধরেছে যারা খোদা থেকে অনেক দূরে চলে গেছে আর এর ফলশ্রুতিতে তারা বিভিন্ন প্রকারের বিপদাপদ এবং সমস্যার এবং দুর্বিপাকের সম্মুখীন হয়েছে আর অবশেষে ধ্বংস হয়েছে। অপরদিকে যারা আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক বন্ধন রচনা করেছে তারা সফল হয়েছে আর তারা সবসময় বিজয় লাভ করেছে। এমন ইতিহাস শুধু কোরআনেই বিবৃত হয়নি বরং অন্যান্য ধর্মের গ্রন্থাবলীতে এমন ইতিহাস বিবৃত হয়েছে। এমন ঘটনাবলী পরে আমাদের এই কথা বিবেচনা করতেই হয়, চিন্তা করতে হয় যে এই কাহিনীগুলো কি গল্প, এগুলো এই যে কথা বলেছে এগুলো কি গল্প কাহিনী নাকি এগুলোর মাঝে কোনো সত্য আছে। আল্লাহর মনোনীতরা যে সমস্ত ভয়াবহ পরিণতির ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো কি পুরো হয়েছে? আল্লাহর প্রতিনিধিরা যে সমস্ত নিদর্শনের ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো কি পূর্ণ হয়েছে? আল্লাহ তাআলা কি তার মনোনীতদের পুরস্কৃত করেছেন? নবীর শিক্ষার ফলে মানুষ কি আল্লাহকে বিশ্বাস করেছে? তারা কি এমন পথ অনুসরণ করেছে যা ভালো যা ছিল অন্যের ভালোবাসায় সমৃদ্ধ এবং সুন্দর? এই স্বল্প সময়ে এগুলোর এক একটিকে নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, কিন্তু আমি এই কথার সত্যায়ন করতে পারি যে ধর্মের ইতিহাস প্রমাণ করে যে এসব প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ বোধক বা ইতিবাচক। আমি যে এই ধর্মীয় গ্রন্থে বিশ্বাস করি অর্থাৎ কোরআনে করিম স্পষ্টভাবে আমাদের অবহিত করে যে এসব কিছু সত্য আর সর্বশক্তিমান আল্লাহ তার রসুলগণকে পৃথিবীতে প্রেরণ করেন আধ্যাত্মিকতার উন্নত মানের মানব জাতিকে উপনীত করার জন্য এবং আল্লাহর সাথে সম্পর্ক বন্ধন রচনার জন্য। সেই সম্পর্কের সুবাদে মানুষ শুধু খোদার প্রাপ্য অধিকারী প্রদান করে না, বরং উন্নত নৈতিক আদর্শের ভিত্তিতে তারা খোদার সৃষ্টির প্রাপ্য অধিকারও প্রদান করে। আর আমি যেভাবে পূর্বেই বলেছি আল্লাহ সৃষ্টির মাঝে মানুষকে আশরাফুল মখলুকাত আখ্যা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আখ্যা দিয়েছেন। এই দুটো মৌলিক শিক্ষা এমন যে যদি এগুলো কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়, প্রবর্তিত হয়, তাহলে যে যারা এগুলো অনুসরণ করবে তারা শুধু খোদার সন্তুষ্টি অর্জন করবে না, বরং তারা এমন মানুষে পরিণত হবে যারা সমাজে ভালোবাসা, স্নেহ এবং ভ্রাতৃত্ববোধের প্রচার এবং বিস্তার করবে, বিস্তার ঘটাবে। মুসলমান হিসাবে আমার বিশ্বাস হল আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির সংশোধনের জন্য, আর এই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের জীবনে বাস্তবায়নের জন্য তাঁর সংস্কারের কাজে, সংশোধনের কাজ করতে গিয়ে তিনি এই ঐশী বাণী অব্যাহতভাবে প্রচার করেছেন, প্রসার করেছেন, দিবারাত্র এই উদ্দেশ্যে কাজ করেছেন। তার প্রচেষ্টা শুধু তবলিগের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং প্রতিটি রাতে তিনি তার প্রভুর কাছে সেজদাবনত হতেন, দোয়া করতেন, এমন বেদনার সাথে এবং এমন দুঃখের দুঃখ ভারাক্রান্ত হৃদয় আল্লাহ তাআলা তার কাছে কাঁদতেন যে যেই জায়গায় তিনি সেজদা করতেন সেই জায়গা অশ্রুসিক্ত হয়ে যেত। এটি কি ছিল যার জন্য হযরত মুহাম্মদ এত আকুতি মিনতির সাথে দোয়া করতেন? এটি জাগতিক কোন সম্পদ বা ক্ষমতার জন্য দোয়া ছিল না, কোন সরকারের ক্ষমতা নিজের হাতে বা প্রশাসনের বাগদ নিজের হাতে নেওয়ার উদ্দেশ্যে ছিল না, বরং তার প্রতিটি দোয়া ছিল মানুষের হেদায়তের জন্য, যে মানুষ, হে আল্লাহ, মানুষ কেন সত্য গ্রহণ করছে না, মানুষ কেন আধ্যাত্মিক ও নৈতিকভাবে সংশোধিত হচ্ছে না, এই ছিল তার চিন্তা। তারা কেন তাদের নিষ্ঠুরতা পরিহার করে না, তারা কেন নোংরা কাজ এবং পাপ পরিহার করে না, আর এসবের কারণে কেন এসব করে কেন তারা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, তার যন্ত্রণা, তার বেদনা এত গভীর ছিল এবং তার বেদনা এত গভীর ছিল যে কোরআনে তাকে সরাসরি সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, তুমি কি এদের দুঃখে, এরা কেন হেদায়েত গ্রহণ করছে না, এই দুঃখে কি তুমি নিজেদের নিজেকে ধ্বংস করে ফেলবে? সূরা কাহফ 7 নম্বর আয়াত। এটি যাই হোক, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি মানুষের হৃদয় বিগলিত দোয়া শোনেন এবং গ্রহণ করেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলো গ্রহণ করেছেন, কবুল করেছেন। ইতিহাস সেই কথার সাক্ষী যে, বা ইতিহাসের সাক্ষ্য দেয় যে যারা অজ্ঞ ছিল, যারা ছিল বর্বর, যারা ছিল মদপানে অভ্যস্ত, যারা ব্যভিচারী, যারা জুয়াড়ি এবং চোর, আর যারা সকল প্রকারের পাপে লিপ্ত ছিল, তারা এই সকল প্রকার পাপ পরিহার করেছেন আর সেই পাপের জায়গায় গ্রহণ করেছেন সবচেয়ে উন্নত নৈতিক মূল্যবোধ। সেই সকল মানুষ নিজেরা পরিবর্তিত হয়েছে খোদার সাথে, তারা এমন এক বন্ধন রচনা করেছেন যা চিরস্থায়ী। কোন জাগতিক ক্ষমতা বা জাগতিক শক্তি এমন আধ্যাত্মিক বিপ্লব সাধন করতে পারত না। জাগতিক পরিভাষায় প্রথম যুগের মুসলমানরা জাগতিক দৃষ্টিকোণ থেকে খুবই দুর্বল ছিলেন। মুসলমানদের যদি কোনো ক্ষমতা এসে থাকে হাতে, সেই ক্ষমতা এসেছে অনেক পরে। প্রাথমিক যুগে তারা অত্যন্ত দরিদ্র ছিলেন, তারা কপর্দকহীন ছিলেন, নিঃস্ব ছিলেন, কোন উপকরণ ছিল না তাদের হাতে, কিন্তু তারা ছিলেন নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ বিশ্বাসী, আর খোদার সাথে তাদের আন্তরিক সম্পর্কের কারণে তারা আল্লাহ তাআলার খাতিরে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। তারা কোরবানের অতি উন্নত মানে উপনীত ছিলেন, মানবতার সেবা এমনভাবে ব্রতে ছিলেন যে তারা তাদের যা কিছু ছিল সবকিছু আল্লাহর জন্য, বা ঘরে যা কিছু ছিল সবকিছু অন্যের সাহায্যের জন্য উৎসর্গ করতে বা জলাঞ্জলি দিতে প্রস্তুত ছিলেন। যদি আমরা ইসলাম গ্রহণের পূর্বে বা আল্লাহকে মানার পূর্বে এবং পরের জীবন যদি তাদের আমরা তুলনা করি, তাহলে আমরা স্পষ্টভাবে দেখব যে তাদের মাঝে এক অসাধারণ পরিবর্তন এসেছে, তাদের হৃদয়ে এক অসাধারণ পরিবর্তন এসেছে, আর এটি হয়েছে খোদা সম্পর্কে অসাধারণ জ্ঞানের কারণে এবং খোদা সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভের কারণে। তারা খোদা তালার স্পষ্ট নিদর্শনের নিদর্শন হয়ে গেছেন। আর যে আধ্যাত্মিক বিপ্লব এসেছে তা দৈবক্রমে আসেনি বা কোন জাগতিক লক্ষ্য নিয়ে তারা এই পরিবর্তন নিজেদের মাঝে সাধন করেনি, বরং তারা নিজেরাই দেখেছেন, নিজেরাই লক্ষ্য করেছেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কেমন ভালোবাসা তাদের জন্য বিরাজমান বা অন্যের জন্য কেমন ভালোবাসা বিরাজমান, সেই ভালোবাসা অতুলনীয়। ইসলামের সবচেয়ে ভয়াবহ এবং রক্তপিপাসু শত্রু এই সত্য প্রকাশে বাধ্য, এই সত্য স্বীকার করতে বাধ্য। এই সত্যের অনেক এমন সাক্ষী রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নৃশংসতার ঘৃণার উত্তর দিয়েছেন ক্ষমার মাধ্যমে, দয়ার মাধ্যমে এবং করুণার মাধ্যমে। এই সত্যেরও অনেক সাক্ষী আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভয়াবহ শত্রুদের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছেন, যারা পূর্বে ধর্মকে নির্মূল করার সকল চেষ্টা করেছে তিনি তাদের সাথে শান্তি এবং ক্ষমা এবং ভালোবাসার আচরণ করেছেন। শুধু এই কথাই বলেছেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, তোমরা যে নিষ্ঠুর আচরণ তোমরা আমার বিরুদ্ধে করেছ, আমাদের উপর যে জুলম এবং অত্যাচার নিষ্পেষণমূলক আচরণ করেছ তার জন্য আমি তোমাদের কাছে প্রতিশোধ নেব না, তোমরা শান্তিপূর্ণভাবে বসবাস করো, তোমরা মক্কাতেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারো, তোমাদের সাথে কোন নিষ্ঠুর এবং অন্যায় ব্যবহার করা হবে না তোমাদের ধর্মীয় মত পার্থক্যের ভিত্তিতে বা বিশ্বাসের ভিন্নতার ভিত্তিতে। ইসলামের অগণিত শত্রু যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অতুলনীয় এহসান এবং অনুগ্রহপূর্ণ আচরণ দেখে তারা তা স্বীকার না করে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে ইসলামের এক শত্রু কি লিখেছে দৃষ্টান্ত স্বরূপ আমি তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একরামার কথা বলছি, একরামা মুসলমানদের উপর অনেক জুলুম অত্যাচার করেছে। একরামা একথা বলতে বাধ্য হয়েছে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এবং যে মানব জাতিকে যে যার মানব জাতির প্রতি ভালোবাসা অসাধারণ শুধু সেই ব্যক্তি এমন ব্যবহার করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে ইসলামের সে সকল শত্রুরা প্রকাশ্যে ঘোষণা করেছে যে মোহাম্মদ ইসলামের প্রতি যে শরীয়ত অর্জিত হয়েছে নিঃসন্দেহে তা সত্য এবং তার যে শরীয়তে তাকে রহমতুল আলামিন আখ্যা দেয়া হয়েছে বা তাকে যে আশীর্বাদ আখ্যা দেয়া হয়েছে তা যথার্থ এবং সঠিক। তারা স্বীকার করে যে তার দেহের প্রতিটি অঙ্গ প্রতিটি প্রত্যঙ্গ এবং তার দেহের প্রতিটি অনুপরমাণু মানব জাতির জন্য ভালোবাসা দয়া এবং স্নেহের প্রেরণায় পরিপূর্ণ। তারা স্পষ্টভাবে স্বীকার করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ এবং প্রতিটি কর্ম ছিল দয়া মায়া এবং ভালোবাসার সর্বোত্তম দৃষ্টান্ত এবং খোদার কথার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। এই শিক্ষার কথা শুনে হয়তো একটা প্রশ্ন উঠানো যেতে পারে, আর অমুসলিমরা এই প্রশ্ন উঠিয়েও থাকে, কোন কোন অমুসলিম প্রশ্ন করেও থাকে। আর সেই প্রশ্ন হল, ইসলাম যদি মুসলমানদের অন্যের প্রতি এমন সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয় আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিই পুরো মানবতার জন্য রহমত হয়ে থাকেন তাহলে ধর্মীয় যুদ্ধগুলো কেন হয়েছে? এই প্রশ্ন বোঝার জন্য ইসলামের প্রথম যুগের ইতিহাস আপনাকে জানতে হবে। আর দুটো গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে থাকা উচিত। প্রধানত ইতিহাস একথার সাক্ষী, আর নিরপেক্ষ অমুসলিম ধর্মযাজকরাও একথা স্বীকার করেন যে প্রথম রাসূল করিম ইসলামের দাবির প্রথম বছরগুলোতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অনুসারীদের সবচেয়ে বর্বর এবং হৃদয় বিদারক জুলুম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। তারা সেই জুলুম অত্যাচার করেছে যারা ধার্মিকও ছিল না এবং বরং তারা প্রতিমা পূজারী ছিল। সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী নরনারী পুরুষ মহিলা জীবন হারিয়েছে এই জুলুম অত্যাচারের ফলশ্রুতিতে। আমি শুধু একটি দৃষ্টান্ত দিতে চাই, তাদের বিরোধিতা যে কত নিষ্ঠুর ছিল তা দেখুন। মুসলমান মহিলাকে দুটো মোচার পা দুটো উটের সাথে বেঁধে উটকে বিপরীত মুখে ধাবিত করে সেই মুসলমান নারীর দেহকে কার্যত দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। সত্যিকার অর্থে জুলুম এবং অত্যাচারের তালিকা অতি দীর্ঘ যা তাদের মুসলমানদের উপর করা হয়েছে, কিন্তু আমি তা এখানে তুলে ধরতে পারবো না। এমন জুলুম এবং এমন অমানবিক এবং নিষ্ঠুর আচরণ সত্ত্বেও মুসলমানরা কোন প্রকারের প্রতিশোধের আশ্রয় নেননি, প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার প্রতিশোধের আশ্রয় নেননি। বছর পর বছর এই জুলুম অত্যাচার এবং নিষ্পেষণ সহ্য করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার অধিকাংশ সাহাবী মক্কা থেকে হিজরত করেন, মক্কা থেকে চলে যান। কিছু মুসলমান মদিনায় গিয়ে আশ্রয় নেন আর কিছু মুসলমান অন্যান্য স্থানে চলে যান মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখন আসেন তখন মানুষের একটা বিরাট শ্রেণী ইসলাম গ্রহণ করে, কিন্তু মক্কাবাসীরা তা সহ্য করতে পারেনি। তারা মুসলমান শান্তিতে বসবাস করবে আর সুন্দরভাবে জীবনযাপন করবে এটি তাদের কাছে ছিল অসহ্য। হিজরতের 18 মাস পর তারা মদিনার মুসলমানদের গিয়ে আক্রমণ করে, 1000 অস্ত্রশস্ত্রে সজ্জিত যোদ্ধা নিয়ে তারা মুসলমানদের উপর আক্রমণ করে আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300, যাদের কাছে হয়তো কোনো অস্ত্রই ছিল না, কোটি কতক তরবারি এবং তীর ধনুক তাদের হাতে ছিল। দুই বাহিনীর যদি তুলনা করা হয় তাহলে সন্দেহ নেই যে মুসলমানদের জন্য যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পালানোর কথা, কিন্তু সে সময় সর্বশক্তিমান আল্লাহ অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের অনুমতি দিয়েছেন। এটি কোরআন শরীফের সূরা হাজির 40 এবং 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে যুদ্ধের অনুমতি তাদেরকে দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করা হয়েছে, কারণ তাদের উপর জুলুম হয়েছে। আর আল্লাহ তাআলা সত্যিই তাদের সাহায্য করার পুরো ক্ষমতা রাখেন, যাদেরকে তাদের ঘর থেকে বহিষ্কার করা হয়েছে অন্যায়ভাবে। তাদের একমাত্র দোষ হলো তারা বলে যে আল্লাহ আমাদের প্রভু। আর আল্লাহ তাআলা যদি কতক মানুষকে কতক অন্য কিছু মানুষের মাধ্যমে হাতে মাধ্যমে প্রতিহত না করেন তাহলে অবশ্যই মঠ গির্জা ইহুদিদের বাসস্থান এবং মসজিদ ভেঙে ফেলা হতো, যেখানে প্রায়শ খোদা তালার নাম স্মরণ করা হয়। আর আল্লাহ তালা তাকে সাহায্য করবেন যে আল্লাহর সাহায্য করে, আর আল্লাহ তালা সর্বশক্তিমান। এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে যাদের উপর জুলম হয়েছে বা অত্যাচার হয়েছে তাদেরকে আল্লাহ তালা পারমিশন দিচ্ছেন আত্মরক্ষামূলক যুদ্ধ করার। আর এই যুদ্ধের উদ্দেশ্য শুধু নিজেদের হেফাজত নয়, আত্মরক্ষা নয়, বরং সব ধর্মের হেফাজতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আল্লাহ যে যুদ্ধের অনুমতি দিয়েছেন তার দ্বিতীয় কারণ হল অত্যাচারীকে যদি প্রতিহত করা না হয় তাহলে ধর্মের শত্রুরা খ্রিস্টানদেরকেও শান্তিতে বসবাস করতে দেবে না, ইহুদিদেরকেও নয়, মুসলমানদেরকেও নয়, বরং অন্য কোন ধর্মের অনুসারীকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার তারা অনুমতি দেবে না। সত্য কথা হল ইসলামের এইসব শত্রুরা সমস্ত শান্তি প্রেমিক মানুষকে নির্মূল করতে চায় আর পৃথিবীকে অশান্তি এবং নৈরাজ্যে ভরে দিতে চায় তাদের ব্যক্তিগত স্বার্থে। এই পটভূমিতেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা ভয় পেও না, আর আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চয়তা দেন শক্তিশালী মক্কী বাহিনী ধ্বংস হবে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন। ইতিহাস এই কথার সাক্ষী যে আল্লাহ তাআলার সাহায্যে গুটিকতক মুসলমান যাদের কাছে কোন প্রকার অস্ত্রশস্ত্র ছিল না তারা তাদের শত্রুদের পরাজিত করেছে, পরাস্ত করেছে, সে সকল শত্রুদের পরাস্ত করেছে যারা পৃথিবীর শান্তি বিঘ্নিত করছিল। এখানে একদিকে এটি ইসলামের জন্য বিজয়, অপরদিকে এটি এমন সকল ব্যক্তির বিজয় ছিল যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। আর এটি প্রত্যেক সেই ব্যক্তির বিজয় ছিল যে মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, আর যে চায় যে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক। আর এটি সকল মানুষের জন্য বিজয় যারা ধর্মকে একটা ভালো শক্তি হিসাবে মনে করে, মনে করে ধর্ম পৃথিবীতে শান্তি, ধর্মের উদ্দেশ্য হল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। মহানবী সাল্লাল্লাহু ইসলামের জীবন দশায় আর তার হেদায়ত প্রাপ্ত খলিফাদের যুগে আমরা জানি যে অনেক যুদ্ধ হয়েছে, মুসলমানদেরকে যুদ্ধ করতে হয়েছে শুধু নিষ্ঠুরতা দূর করার জন্য, পাশবিকতা দূর করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য। কখনো কোনো যুদ্ধ অন্যায়ভাবে করা হয়নি বা সন্ত্রাসের উদ্দেশ্যে করা হয়নি। খেলাফতের রাশেদার যুগের যখন অবসান হয়, এরপর এক ধরনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। আর দুঃখজনকভাবে সেই যুগের অধিকাংশ যুদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যেই লড়া হয়েছে, কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে এই যুদ্ধগুলো রাজত্বের বিস্তার এবং প্রসারের জন্য হয়েছে, ক্ষমতা বা ক্ষমতার উদ্দেশ্যে করা হয়েছে। এই যুদ্ধ কখনো ইসলামী শিক্ষা অনুসারে হয়নি, কোরআন করিম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার আলোকে হয়নি। ঠিক সেভাবে আমরা বলতে পারি যে আজকে যে বিভিন্ন সরকার এবং বিদ্রোহী যারা রয়েছে বা সন্ত্রাসী যারা রয়েছে, বলা যাবে না যে তারা কোনোভাবে ইসলামী শিক্ষার প্রতিনিধিত্ব করছে। আমি নির্দ্বিধায় বলব যে কিছু উগ্রপন্থী মুসলমান দলের যে আচার আচরণ যা তারা ইসলামের নামে প্রদর্শন করছে, এটি ইসলামকে কেবল বদনাম করছে এবং ধর্মকে বদনাম করছে। মানুষ যদি এমন ধর্মীয় দৃষ্টিভঙ্গির অনুসরণ করে, তাহলে এটি স্পষ্ট যে ধর্ম এবং আল্লাহ কখনো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতে পারে না। সত্যিকার্থে আমাদের স্বীকার করতে হবে যে যারা বলে যে ধর্ম অশান্তি, পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণ, তাদের কথা সত্য প্রমাণিত হবে এদের এই আচরণের আলোকে। কিন্তু আমার ধর্মে আমার বিশ্বাস দৃঢ় হয় যখন আমি কোরআন শরীফের বিভিন্ন ভবিষ্যৎবাণী পড়ি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভবিষ্যৎবাণী পড়ি, যুগ সম্পর্কে যে সকল ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলো যখন পড়ি, তখন আমার ঈমান দৃঢ় হয় আমার ধর্মে। কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই ভবিষ্যৎবাণী করেছেন যে একটি সময় আসবে যখন মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা ভুলে যাবে এবং কোরআন অনুসরণ করবে না। কোরআনে আরো ভবিষ্যৎবাণী রয়েছে সে সকল মুসলমান যারা নেতা হওয়ার দাবি করবে, ধর্মীয় নেতা হওয়ার দাবি করবে, তারাই পৃথিবীতে অশান্তি এবং দুর্নীতি এবং বিশৃঙ্খলার কারণ হবে। আর আজকে আমরা এটি দেখছি। আমি যেভাবে বলেছি, আমি এই সব কিছু যখন দেখি আমার বিশ্বাস দুর্বল হয় না, বরং আমার বিশ্বাস দৃঢ় হয়। আমি নিরাশ হই না আর আমার আমি আশাহত হই না, কেননা কোরআন শরীফ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগের প্রয়োজন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে এবং তাতে শুভ সংবাদও আছে যে সত্যিকার ইসলামকে পুনর্জীবিত করার জন্য মুসলমানদের মধ্য থেকে এক ব্যক্তিকে প্রেরণ করা হবে, যিনি প্রতিশ্রুত মসীহ হবেন এবং যিনি মাহদী হবেন। তিনি সকল ধর্মীয় যুদ্ধের অবসানের জন্য আসবেন আর সমাজের সকল স্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে নিষ্ঠুরতার স্থানে। তিনি এই লক্ষ্য অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করবেন আর ইসলামের সত্যিকারের স্পিরিট এবং প্রেরণা তার অনুসারীদের মাঝে সৃষ্টি করবেন। সেই সত্যিকারের প্রেরণা এবং চেতনা কোরআনের এই আয়াতে আমরা দেখতে পাই, যে আয়াতে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার খাতিরে ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত হয়ে সাক্ষ্য দাও, আর কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত করতে না পারে। ন্যায়পূর্ণ আচরণ করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী বিষয়। আল্লাহকে ভয় করো এবং তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে জানেন। সূরা মায়েদার আয়াত, এটি আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে মানুষের সবসময় ন্যায়পরায়ণতার ন্যায় নীতিপূর্ণ আচরণ করা উচিত। আর ইনসাফের দাবি হলো, ন্যায়পরায়ণতার দাবি হলো, যদি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় বা পিতামাতার বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয় বা প্রিয়জনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হয়, তা করতে দ্বিধা করবে না। নিঃসন্দেহে এমন ইনসাফ এবং সুবিচার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দিতে পারে। আল্লাহ তাআলা এই শিক্ষাই এমন শিক্ষাই কোরআনে দিয়েছেন, কিন্তু প্রশ্ন হল এমন উন্নত মান সত্যিকার অর্থে অর্জন করা সম্ভব কিনা। আমি যেভাবে বলেছি যে কোরআনে করিম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে বিশৃঙ্খলা নৈরাজ্য দুর্নীতির এক সময় দুর্নীতি এক সময় পৃথিবীতে ছেয়ে যাবে, আর আমরা আজকে আমাদের সচক্ষে তা দেখতে পাচ্ছি, আর এটি এমন ভাবে কিভাবে আক্ষরিক অর্থে তা পুরা হয়েছে তা আমাদের সামনে স্পষ্ট। সত্যিকার অর্থে এটি একথার প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলার কথা স্পষ্টভাবে পুরা হয়েছে। অনুরূপভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মাধ্যমে ধর্মের পুনর্জাগরণ এবং ধর্মকে পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে মাহদীর মাধ্যমে। আর বিভিন্ন জাতির শত্রুতা তখন ইনসাফ প্রতিষ্ঠার পথে তখন আর বাদ সাধতে পারবে না। আমরা আহমদীরা সৌভাগ্যবান যে আমরা শুধু এই সকল ভবিষ্যৎবাণীতে বিশ্বাসই করে না, বরং আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করার কথা ছিল তিনি হলেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম, জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম। আমরা বিশ্বাস করি ইসলামকে, ইসলামের পুনর্জাগরণ এবং ইসলামের পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া হযরত মসীহ ইসলামের হাতে সূচিত হয়েছে এবং খেলাফতের মাধ্যমে এই ধারা অব্যাহত আছে। খেলাফত হল হযরত মসীহ ইসলামের প্রতিনিধিদের একটা ধারাবাহিকতা। হযরত মসীহ ইসলামের সত্যতা আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থনে প্রতিষ্ঠিত হয়েছে এবং অগণিত ঐশী নিদর্শনাবলী তার সত্য তার পক্ষে প্রকাশিত হয়েছে। একটি নিদর্শন হল ভূমিকম্প বেড়ে যাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, যা এই কারণে প্রকাশিত হচ্ছে যে মানুষ তাদের স্রষ্টাকে ভুলে গেছে। আর পৃথিবীতে যে অনেক অশান্তি বিরাজ করছে এই কারণে, ইতিহাস এই কথার সাক্ষী যে গত এক শতাব্দীতে প্রাকৃতিক দুর্যোগ অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রকাশিত হয়েছে। আর একটি নিদর্শন হল হযরত মুসা ইসলামের একটি ভবিষ্যৎবাণী, যা রাশিয়ার জারের পতন সংক্রান্ত। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে জারের নিষ্ঠুর আচরণের কারণে তার রাজত্বের অবসান ঘটবে। ইতিহাস সাক্ষী যে এটিও সত্য প্রমাণিত হয়েছে। আর তৃতীয় ভবিষ্যৎবাণী বিশ্বযুদ্ধ সম্পর্কে, আমরা দুটো বিশ্বযুদ্ধ দেখেছি, আর কিন্তু যদি আমরা নিজেদের সংশোধন না করি আর আমাদের স্রষ্টাকে না চিনি, তাহলে এমন অনেক যুদ্ধ আমরা দেখব বা যুদ্ধের ভয়াবহ পরিণতিও আমরা এড়াতে পারব না। এই সকল ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সতর্ককারী হিসেবে এসেছেন, যাকে মানব জাতির সংশোধনের জন্য প্রেরণ করা হয়েছে, মানুষকে সঠিক পথে আনার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া এই কথাও স্পষ্ট যে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোন দাবিকারক যিনি ভারতের একটা ছোট্ট গ্রাম থেকে গণ্যগ্রাম থেকে দণ্ডায়মান হয়েছেন, তিনি কোনোভাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করতে পারেন না। আর তার ইন্তেকালের পর আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন ছাড়া কোনোভাবে তিনি এত উন্নয়নশীল দ্রুত উন্নয়নশীল জামাত কোনোভাবে রেখে যেতে সক্ষম হওয়া তার জন্য সম্ভব ছিল না। যে জামাত খেলাফতের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত, তারা জামাতের উন্নতির জন্য কাজ করে চলেছে। তারা এই জামাতের উদ্দেশ্য হল মানব জাতি এবং স্রষ্টার মাঝে সুসম্পর্ক স্থাপন এবং মানুষের অধিকার প্রদান, একই সাথে উন্নত ইনসাফের উন্নত মানে এদের প্রতিষ্ঠিত থাকার কথা। আমাদের মুসলিম জামাতের উপায় উপকরণ অত্যন্ত সীমিত এবং সংক্ষিপ্ত, আর আল্লাহর সাহায্য ছাড়া এই জামাতের বাণী বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছা কোনোভাবে সম্ভব ছিল না। তো এভাবে একদিকে এটি প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ আল্লাহ পবিত্র সত্তা সত্য, অপরদিকে এটি প্রমাণিত হয় যে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার ফজল ও সাহায্যে কাজ করছে। আর আজকে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরাই অসাধারণ আর্থিক কোরবানি করে চলেছে, আর তার উদ্দেশ্য হল অন্যদের সাহায্য করা। আর এই উদ্দেশ্যে তারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করছে না, জীবন বাজি রেখে তারা এমনটি করছে। পৃথিবীর কোন কোন দেশে আমাদের জামাত ভয়াবহ জুলম এবং অত্যাচারের সম্মুখীন, আর সবচেয়ে ভয়াবহ এবং বড় বড় জুলম এবং নির্যাতন আমাদের উপর হচ্ছে, কিন্তু আমরা এমন কোন প্রতিক্রিয়া দেখাই না, এমনভাবে প্রতিশোধ নেই না যার ফলে যার মাধ্যমে সমাজের শান্তি বিঘ্নিত হতে পারে। এটি নিঃসন্দেহে এই জন্য যে আমরা ঐশী কোরআনের ঐশী শিক্ষার উপর প্রতিষ্ঠিত, আর যে শিক্ষা জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা মির্জা আহমদ আল্লাহ সাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, তাই আমার দোয়া থাকবে, আমি দোয়া করব যে বিশ্ব যেন যুগের চাহিদাকে বুঝে, সময়ের চাহিদাকে বুঝে। আমি আশা করব এবং দোয়া করব যে এখানে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, যারা এখানে আজকে সমাবেত হয়েছেন এই সুন্দর শিক্ষা তুলে ধরার জন্য, এবং যারা যাদের সকলেই এক আল্লাহর ইবাদতের চেষ্টা করে তার সৃষ্টির সাথে ইনসাফ করে তাদের অধিকার প্রদান করে। মূলত এগুলো সব ধর্মের আদি শিক্ষা বা মৌলিক শিক্ষা। আমাদের যত সাধ্য এবং সামর্থ্য আর উপকরণ আছে একটা সুন্দর সমাজ গঠনের সকল চেষ্টা করা উচিত, আল্লাহ সৃষ্টিকে সাহায্য করা উচিত, সৃষ্টির মাঝে সর্বত্র ভালোবাসার প্রসার এবং প্রচার করা উচিত। আজকের যুগের সবচেয়ে বড় চাহিদা হল আল্লাহর সত্তায় বিশ্বাস স্থাপন। যদি পৃথিবী এই সত্যকে বুঝে অনুধাবন করে তাহলে বিশ্বের সকল দেশ, ছোট হোক বা বড়, তারা প্রতিরক্ষার নামে বা ডিফেন্সের নামে, ডিফেন্স ব্যয় না প্রতিরক্ষা ব্যয়ের নামে কোটি কোটি ডলার খরচ করবে না, তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য কোটি কোটি ডলার খরচ করবে না, বরং তারা সেই অঙ্ক এবং সেই অর্থ দরিদ্রদের খাওয়ানো এবং বিশ্বের সর্বত্র শিক্ষার মানকে উন্নত করা এবং উন্নত বিশ্বের জীবনের মানকে উন্নত করার জন্য তারা খরচ করবে। আজকের বিশ্বকে যদি আমরা নিরপেক্ষভাবে দেখি তাহলে আমাদেরকে স্বীকার করতে হবে যে এমনকি উন্নত বিশ্বের অর্থনীতিবিদেরাও অনেকটা অনিশ্চয়তায় ভুগছেন, বিশ্বের জীবনের ন্যূনতম চাহিদা পূরণের জন্য পয়সা নেই, খরচ করার জন্য পর্যাপ্ত পয়সা নেই। আর এখানে পাশ্চাত্যে অর্থাৎ উন্নত বিশ্বে অনেক ইন্টারভিউ দেখানো হয় টেলিভিশনে, যাতে বলা হয় যে অতীতে মানুষের পরিবার বাইরে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে রীতিমতো খাবার খেত, কখনো তাদের খাদ্যের ঘাটতি হতো না, কিন্তু এখন তারা ঘরেও ক্ষুধার্ত থাকে এবং পর্যাপ্ত খাবার নেই। এখন স্বাচ্ছন্দ্যের সাথে তাদের জন্য খাদ্য পানীয় যোগান কোনোভাবে সম্ভব নয়, সে পূর্বের মতো আরামদায়কভাবে জীবনযাপন সম্ভব নয়। আর এর কারণ হল বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা বা ডিফেন্সকে এবং সামরিক বাজেটকে তাদের সামাজিক বা গণকল্যাণমূলক বাজেটের উপর প্রাধান্য দিচ্ছে। আজকে হাজার হাজার মাইল দূরে বিশ্বের অন্য দেশের সৈন্যবাহিনী পাঠানোর আগ্রহ দেখা যায়, তারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং কষ্ট দূর করার পরিবর্তে, নিজের দ্বার প্রান্তে যে দুঃখ দুর্দশা রয়েছে সেগুলো দূর করার পরিবর্তে, নিজের বা স্বজাতির মানুষের দুঃখ দুর্দশা দূর করার পরিবর্তে বাইরে সৈন্য এবং অস্ত্র প্রেরণ করা হয়। তাই সমস্যা সৃষ্টির জন্য ধর্ম দায়ী নয়, বরং রাজনৈতিক খেলা এবং রাজনৈতিক উচ্ছাভিলাষী এর জন্য দায়ী। সত্যিকার অর্থে মানুষ এবং বিশ্বের বিভিন্ন জাতি অন্যদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জেতাতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, দেখাতে চায়। চাই যুগের সবচেয়ে বড় চাহিদা হল পৃথিবীর সকল জাতির সব মানুষের এদিকে মনোযোগ দেন, অথবা বিশ্ব একটি অকল্পনীয় অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। কিছু ধ্বংসযজ্ঞ আমরা বিশ্বে আজকে এমন দেখছি যা মানুষের নিজেরই হাতের উপার্জন, আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আকারে সেগুলো দেখেছি। তাই আমাদের নিজেদের রক্ষা করার জন্য আর মানব জাতিকে বাঁচাতে হলে আমাদেরকে স্রষ্টার প্রতি মনোযোগী হতে হবে, আর আমাদের জীবন্ত খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যেই জীবন্ত খোদা কোনোভাবে হযরত মুসাকে পরিত্যাগ করেননি, তার জাতিকেও পরিত্যাগ করেননি, এবং তিনি হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতিকেও ছেড়ে দেননি, আর সত্যিকার মুসলমানকেও তিনি আল্লাহর আশীর্বাদ এবং কল্যাণ রাজি থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেননি। তিনি তাদের দোয়া কবুল করেন, তিনি তাদের দোয়া গ্রহণ করেন। এগুলো শুধু অতীতের কাহিনী নয়, অতীতের কোন গল্প নয়, বরং সত্যিকার অর্থে আল্লাহ খোদা এক চিরঞ্জীব খোদা। তিনি যেভাবে পূর্বে জীবিত ছিলেন সেভাবে আজও জীবিত আছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, খোদা তাআলা আজও তার মুত্তাকি বান্দাদের সাথে কথা বলে এবং তাদেরকে তিনি নিদর্শন প্রদর্শন করেন। তাই আমাদের দায়িত্ব হবে বিশ্বের এই যুগের সংস্কারকের প্রতি মনোযোগ দেয়া এবং খোদার প্রকৃত বা আমাদের খোদাকে প্রকৃত চেনা। আমরা এই কথার সাক্ষী যে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ ইসলামের মাধ্যমে নিদর্শন প্রদর্শন করেছেন এবং আজও সেই নিদর্শন দেখিয়ে চলেছেন। শেষের দিকে আমি পুনরায় বলতে চাই যে আমাদের ভুলের জন্য খোদাকে দায়ী না করে বা আমাদের ভুলের জন্য ধর্মকে দায়ী না করে আমাদের উচিত হবে আয়নাতে তাকানো, নিজের চেহারা দেখা এবং নিজের দুর্বলতাকে বিশ্লেষণ করা। এই কয়েকটি কথা বলে পুনরায় আমি আপনাদের বা সকল অতিথি বৃন্দকে ধন্যবাদ জানাতে চাই আজকের অধিবেশনে আসার জন্য এবং বক্তৃতা শোনার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। খাবার আরম্ভ করার পূর্বে হুজুর কতক অতিথিকে পুরস্কৃত করবেন, তাদের পুরস্কার দেবেন। বক্তাদেরকে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে, বারনাস ওয়ার্সিকে ডাকা হচ্ছে, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী, তাকে ডাকা হচ্ছে পুরস্কার নেওয়ার জন্য। রাবাই চাকি দাবেক, তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য। ক্যাশি চাষি, আপনি আসুন, হুজুরের কাছ থেকে, হুজুরের হাত থেকে পুরস্কার নিন। ডক্টর ক্যাথরিনা সোয়েট ল্যান্থস, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে পুরস্কার গ্রহণের জন্য হুজুরের হাত থেকে। রাবাই প্রফেসর ড্যানিয়েল বাবা, আর্চবিশপ কেভিন ম্যাকডোনাল্ড, ব্যারনেস প্যারেজ কে আমন্ত্রণ জানিয়েছেন ফরিদ সাহেব, আলহাজি বাবা কুমারা, যিনি গানার প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করছেন, গানার দূত তিনি ইংল্যান্ডে নিযুক্ত আছেন, মুয়াফাক তারিফ শেখ, মিস্টার উমেশ শর্মা, হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন তিনি আজকের অধিবেশনে, তাকে আমন্ত্রণ জানানো হল হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য। হুজুর গিল্ড হলের প্রতিনিধিকে একটা পুরস্কার দেবেন, ইমিডিয়েট পাস্ট চিফ কমান্ডার সাহেব, তাকে অনুরোধ করছি আসুন এবং পুরস্কার গ্রহণ করুন। ডেপুটি ক্যানেস তার নাম। আমাদের ঐতিহ্য অনুসারে আমাদের অনুষ্ঠানের শেষে আমরা নীরবে দোয়া করি। আমি এখন নীরবে দোয়া করব, আমাদের আমার সাথে যোগ দেবেন। আপনারা আপনাদের নিজেদের পদ্ধতিতে দোয়া করতে পারেন। এখন দোয়া হচ্ছে,
I mean,